কিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।
الله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور مدارة جلال درشق شتا আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। হ্যাঁ, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, দৈনন্দিন জীবন যাপন করা থেকে শুরু করে দুনিয়া এবং আখিরাতের সর্বোপরি সর্বক্ষেত্রে নিরাপত্তা লাভের যে সকল উৎসসমূহ রয়েছে যা সম্পর্কে ইলম অর্জন করা আমার আপনার জন্য অতীব জরুরি, ওই সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী সাবজেক্ট বিষয়সমূহ নিয়ে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে থাকে। আজকেও আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমাদের নিজের এবং আমাদের নিজেদের পরিবারের, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নিরাপত্তা লাভের জন্য এবং বর্তমান সময়ের যুগোপযোগী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কী মাদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করে একটি ফজিলত শ্রবণ করে নিই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পানি আগুনকে তত দ্রুত নিভাতে পারে না যত দ্রুত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে গুনাহকে তার চেয়ে দ্রুত নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। আসুন আমরাও আমাদের গুনাহসমূহের থেকে মুক্তি লাভ করা, গুনাহ মিটানোর নিয়তে এবং নিয়ত করে নিই প্রতিনিয়ত বেশি থেকে বেশি। প্রিয় আকা মাক্কী মাদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর আমরা দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনা চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়েছে, আর তা হচ্ছে হালাল সম্পদ সংরক্ষণ ও আমাদের নিরাপত্তা। হ্যাঁ, আর এই বিষয় দ্বারা আমরা বুঝতে পারলাম হালাল সম্পদ সর্বপ্রথম তো তা উপার্জন করা, তারপর সংরক্ষণ করা এবং এর মধ্যে আমাদের কি কি নিরাপত্তা রয়েছে। এছাড়াও হালাল সম্পদ অর্জন করার গুরুত্ব কি, কোরআনে পাক এবং হাদিসে মুবারাকার সারমর্মে এর কি কি গুরুত্ব বর্ণনা করা হয়েছে এবং কি ফজিলত রয়েছে, এবং যদি তা করা না হয় তার ক্ষতিকর কি কি দিক রয়েছে। এছাড়াও বর্তমান এই সময়ে হালাল উপার্জন সম্পর্কে ইলম অর্জন করা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই ধরনের অসংখ্য প্রশ্নের উত্তর আমরা আজ আমাদের মোবাল্লিকের দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করব। আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন মোবাল্লিকের দাওয়াত ইসলামী আমাদের সৈয়দ ইকরাম বাপ্পু হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আরও আছেন আমাদের সাথে আমাদের মোহাম্মদ শহীদ আত্মারি ভাই। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের নাত খা আসাদ আত্মারি ভাই। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, হালাল সম্পদ সংরক্ষণ এবং এর মাঝে আমাদের নিরাপত্তা, এই বিষয়ে গুরুত্বপূর্ণ মাদানিফুল শ্রবণ তো করবো। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কী মাদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই।
বলা لا غل لا بيك ما عليه فشفى دجا بجماله حسنت جمع خصاله حسنت جمع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله جسے چادر پہ بلا لیا جسے چادر پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا جسے چاہا اپنا بنا لیا بڑے کرم کی ہے فیصلے بڑے کرم کی ہے فیصلے یہ بڑے نصیب کی بات ہے بلغ العلا بکمالہ کشف دجا بجمالہ حسنت جمع خصالہ صلوا علیہ وآلہ صلوا علیہ وآلہ یا نبی مرتباد کے نام پریا نبی مرتباد کے نام پریا نبی مرتباد کے نام تباد کے نام مرتباد کے تیباد کھینو تیباد کھینو مور تیباد کھینو دار تو بو مور روکھی کرینو دار تو بو مور روکھی کرینو چوروں تلے تو بو مور رکھے شوہائے نیشا غریبی کے نیکار دکھی پائے آمی پپی کے دکھی او شوہائے نیشا غریبی کے آپ کرینو مولا کرینو آپ کرینو مولا تیباد کھینو پریا نبی مور تیباد کھینو تیباد کھینو مور تیباد کھینو تیباد کھینو مور تیباد کھینو نویو نیشے مونی تھے کھی جاؤ پردہ جل پٹ دیکھا آکل آبدم اے دکھی سنینا آکل آبدم اے دکھی سنینا مونے بسونا پور کرے داؤ مونے بسونا پور کرے داؤ پیا نبی مور تیباد کھینا پیا نبی مور تیباد کھینا تیباد کھینا مور تیباد کھینا تیباد کھینا مور تیباد کھینا توری امر دلچ پرابل بتا شے نبی گو بچھو ایشے شمودرے توری امر دلچ پرابل بتا شے نبی گو بچھو ایشے شمودرے ادھر امر تمہیں کو آمار بچھاؤ آمار بچھاؤ آمار بچھاؤ پیا نبی مور تیباد کھینا پیا نبی مور تیباد کھینا تیباد کھینا وکا تیباد کھینا کھینا دارو شفا تو تمدی نیلے جا چی بوامی تن پابو دارو شفا تو تمدی نیلے جا چی بوامی تن پابو کشٹ ہمار سمجھ دیے دکھ کشٹ ہمار سمجھ دیے تیباد کھینا مور تیباد کھینا تیباد کھینا مور تیباد کھینا پیا نبی مور تیباد کھینا پیا نبی مور تیباد کھینا تیباد کھینا مور تیباد کھینا تیباد کھینا مور تیباد کھینا
ماشاءاللہ بڑی سوندر ایک نعت مصطفیٰ شروبن کرلام ہاں مدنی چینل درشک شروتا عاشق رسولر منر آکتی منر آحبان آکاঙ্ক্ষা اٹائی تو تھے ہائے کاش سے تیبار ڈاک جن ہمارے چلے آسے ہمارے جن سے مدینات منوار حاضری نصیب ہو جائے مدنی چینل درشک شروتا آج کے ہمارا যে বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব আর তা হচ্ছে হালাল সম্পদ সংরক্ষণ করা। হ্যাঁ, হালাল সম্পদ এটা কি, এই সম্পর্কে পবিত্র কোরআনে পাক এবং প্রিয় আকা মক্কি মাদান মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রিয় প্রিয় হাদিস মোবারকার মাধ্যমে আমাদেরকে কীভাবে উৎসাহিত করেছেন আমরা সে সম্পর্কে আলোচনা শ্রবণ করবো। আমরা শুরুতেই ইনশাআল্লাহ কর্মের বিষয়ে আলোচনা শ্রবণ করবো আমাদের সৈয়দ ইকরাম হুজুরের কাছ থেকে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকান হামিদের দ্বিতীয়তম পারা সূরা বাকারার 168 আয়াতে ইরশাদ করেন,
ইয়া ইউহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন।
কানজুল ইমানের অনুবাদ, হে মানব জাতি, তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। হালাল উপার্জন করা এবং সেখান থেকে আহার করার বিষয়ে আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন।
সুবহানাল্লাহ।
মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বর্ণনা করেন, যখন বান্দা হালাল লুকমা যখন সে আহার করে তখন তার শরীর থেকে গুণা সগিরা গুণা এভাবে ঝরে যায় যেভাবে গাছ থেকে শুকনো পাতা ঝরে যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর যখন বান্দা হারাম লুকমা আহার করে তখন 40 দিন যাবৎ তার কোনো ফরজ কবুল হবে না, কোনো নফল কবুল হবে? তাহলে দেখুন, হালাল উপার্জন এবং হারামের উপার্জনের মধ্যে পার্থক্য কতটুকু। হালাল উপার্জনের দ্বারা সিগারেট মজলে জ্বলে যাচ্ছে, আর হারাম উপার্জনের দ্বারা গুনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সাথে ফরজ ইবাদত এবং নফল ইবাদত আল্লাহ পাকের দ্বারা কবুল হচ্ছে না। তাহলে এত কষ্ট করে ফরজ আদায় করা ব্যক্তি, নফল আদায় করা ব্যক্তি যদি নামাজই কবুল না হয় তাহলে সে কাল কিয়ামতের ময়দানে কীভাবে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতের আশা করতে পারে?
এই
বাদশাহ আলমগীর, যাকে আমরা সবাই চিনি, তিনি বাদশাহ আওরঙ্গজেব, যিনি ফতোয়া আলমগীর লিখেছেন,
জি,
তিনি ছিলেন হযরত মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাই এর ছাত্র ও মুরিদ। তো এখন মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইর কাছ থেকে তিনি যেহেতু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, ইলমে দ্বীন অর্জন করেছেন, তো সেই হিসাবে বাদশাহ আলমগীর যখন কোনো সফরে বের হতেন তখন প্রথমে আগে আসতো মোল্লা জীবন রহমতুল্লাহর কাছে সাক্ষাৎ করতেন।
সুবহানাল্লাহ।
তিনি একটা সফরে যাবেন, তো সফরে যাওয়ার পূর্বেই তিনি মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি অসংখ্য কিতাবের মুসান্নিফ, তিনি নূরুল আনোয়ার মতো কঠিন কিতাব তিনি লিখেছেন, মিজানুল আখবার লিখেছেন, তাফসীর আহমদিয়া লিখেছেন, এভাবে অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন। তো তার কাছে এসে তার কাছ থেকে দোয়া নিল, দোয়া নিয়ে তিনি চলে গেলেন। কয়েক মাস পর যখন আসলেন তখন দেখলেন যে মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাই তিনি অনেক ধনী হয়ে গিয়েছে। তখন বললেন যে হুজুর, আপনি এত তাড়াতাড়ি এভাবে ধনী হলেন, মাথা বোঝাচ্ছেন? আমি যখন সফরে যাচ্ছি তখন আপনি তো অনেক গরিব ছিলেন, কারণ হালত অবস্থা খুবই গরিবের হালত ছিল, আপনি অনেক দারিদ্র ছিলেন, কারণ হঠাৎ করে এত ধনী এত বড় লোক কীভাবে হলেন? তখন মোল্লা জীবন রহমতুল্লাহ বলতে লাগলেন যে এটা তো আপনার দেওয়া সেই চার আনার বরকত।
এই সুবহানাল্লাহ।
তখন বাদশাহ আলমগীর বলতে লাগলো যে হুজুর, ওইটার বরকতে আপনি তো দ্রুত বড় লোক হয়ে গিয়েছেন। যে হ্যাঁ। তখন বাদশাহ আলমগীর বলতে লাগলো, আচ্ছা হুজুর, আমি কি এই চার আনার রহস্যকে বলবো? যে হ্যাঁ বলুন তো। ঠিক আছে। তখন তিনি সিপাহীকে বললেন যে যাও, অমুক গ্রামের একজন ব্যবসায়ী আছে, তাকে বলবে তার খাতাসহ হিসাব নিকাশের খাতাসহ নিয়ে আসতে। এখন ওই সিপাহী গিয়ে তাকে দেখে নিয়ে এলো ওই ব্যবসায়ীকে, ব্যবসায়ী এসে উপস্থিত হলো। তখন বাদশাহ বলতে লাগলো যে আপনি এই বিগত এক দুই মাসের মধ্যে আপনার আমদানি এবং আমদানি কী করেছেন, কাকে আপনি টাকা দিয়েছেন, কার কাছ থেকে নিয়েছেন, সবগুলার হিসাব,
আয় ব্যয়ের হিসাব
ডিটেলস আপনি বর্ণনা করুন। এখন বাদশার ফরমান মতো এখন ওই ব্যবসায়ী বলতে লাগলো যে অমুক দিন অমুক তারিখ অমুককে এত টাকা দিয়েছি, অমুক কাছ থেকে নিয়েছি, বলতে 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 এক জায়গায় থমকে গেলেন। আরে বাদশাহ বললো কী হলো বলুন? আমি একজন ব্যক্তিকে চার আনা দিয়েছি, আমার ঘরে হঠাৎ বৃষ্টি শুরু হলো, তুফান শুরু হলো, আমার ঘরের ছাদটা ভেঙে গিয়েছে, এখন আমি এত রাতে কাকে পাচ্ছি না। আমি রাস্তায় বের হয়ে বলতে লাগলাম, হে আল্লাহ পাকের বান্দা, কে আছো, একটু আমাকে সাহায্য করুন, আমার ঘরের ছাদ পরে যাচ্ছে, যে একটু মেরামত করে দেন, তাহলে আমি ঘরে থাকতে পারবো। তখন একজন ব্যক্তি আসলো, উনি এসে অনেক কষ্ট করে সারা রাত মেহনত করে ফজরে যখন আজান দিচ্ছে তখন কাজ শেষ হলো, তখন তিনি চলে যাচ্ছেন। তখন আমি বললাম যে আমার কাছে ভাই এই চার আনা ছাড়া কোনো পয়সা টাকা পয়সা কিছু নেই, আপনি এটা রাখুন, আপনার নামটা বলুন, ঠিকানাটা বলুন, আমি সকাল হলেই আপনাকে এর উপযুক্ত মূল্য আপনাকে দিয়ে আসবো। এখন কী করলো, তখন ওই ব্যক্তি আমাকে বললো যে আমার এর চেয়ে আর বেশি লাগবে না, আমি এতেই সন্তুষ্ট, আল্লাহ হাফিজ, যেহেতু নামাজের সময় হচ্ছে আমি চলে যাচ্ছি। তখন তিনি চলে গেলেন। ওই ব্যক্তিটিকে তার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, তাকে আমি আর কোনোদিন দেখিও নাই, আর তাকে কোনো টাকা দিতে পারিনি। তখন মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলাকে বাদশার মধ্যে বলতে লাগলো, হুজুর ওই ব্যক্তিটি হচ্ছে আমি, আমি ওই দিন তার ঘরের ছাতা আমি ঠিক করে দিয়েছি, আর আমার হালাল 100% হালাল ইনকাম এই চার আনাটা আমি আপনাকে উপহার স্বরূপ দিয়েছি। তাহলে হালাল ইনকাম, হালাল পয়সা যার কাছেই যাক না কেন, সে ব্যক্তি আল্লাহকে নিরাপত্তায় থাকবে, তার সম্পদ সুরক্ষিত থাকবে, আল্লাপাক তাকেও বরকতদান করবে। আমরা তো আজকে ইনকাম করি ঠিক, ওগুলো ভাড়া দেওয়ার জন্য অনেক টেনশন থাকে যে কি হচ্ছে না হচ্ছে। ওই সেই দুই বন্ধু মুচি আর ধনী, মুচি এতদিন শান্তি ঘুমাতো, এখন বন্ধু যেদিন টাকা দিয়েছে ওদিন থেকে তার চোখের গুণ চলে গিয়েছে। পরবর্তী আসে বলতে লাগলো, বন্ধু আপনার থলে আপনি রাখুন, আমি আপনার থলে ভাড়া দিতে পারবো না, কেন তো আমি তো আমরা তো কোনো পয়সা নেই, ধন্দা হলো আমি শান্তিতে ঘুমাতাম রাতে, ইবাদত করতাম। যেদিন থেকে এই থলে আমার বাসায় আসলো কিন্তু আমার ঘুম চলে গিয়েছে, কারণ একটু নড়াচড়া হলে কেউ আসলেই ভয় লাগতো, সামান্য ইঁদুর যদি আসতো বা বিড়ালও যদি আসতো আমার ঘুমে গিয়ে যেত, আমি ঘুমাতে পারতাম না, কেননা আমার টেনশন ছিল নাকি কেউ সেটি নিয়ে যাচ্ছে। আমাদের হালাল ইনকামের প্রতি দৃষ্টি রাখা উচিত
নিঃসন্দেহে। মাশাআল্লাহ, আমাদের ছিল দর্শক শ্রোতা, বড়ই সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করলাম, এবং একটি খুব সুন্দর হৃদয় বিদারক বলা যায় একদিক থেকে, অপর দিক থেকে বলা যায় বড়ই উৎসাহমূলক উদ্দীপনামূলক একটি আমরা ঘটনা শ্রবণ করলাম। যিনি বাদশাহ হওয়া সত্ত্বেও, যিনি অধিক থেকে অধিক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও, হাই হালাল উপার্জনের নিমিত্তে সারা রাত পরিশ্রম করে, এবং ওনার এটার উপর ততটুকু ভরসাও ছিল এ হালাল উপার্জনের মতো অধিক বরকত মিলবে, আর সেই ভরসার স্থান থেকেই ওনার এই সামান্য হালাল উপার্জন সম্পদটি অপরকে উপহার দিয়েছেন, আর তার রেজাল্ট, তার ফলাফল হাই বিশাল আকার ধারণ করল। এটাই বাস্তবতা, কেননা যেই সম্পদের মধ্যে আল্লাহ পাকের রহমত রয়েছে, বরকত রয়েছে, প্রিয় আকা মাক্কি মাদের মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সন্তুষ্টি রয়েছে, ওই সম্পদ নিঃসন্দেহে বরকতময় এবং কল্যাণকর এবং উপকারী হবে। আর যেই সম্পদের মধ্যে হাই আল্লাহ পাকের পানা, বলা চাই যে সম্পদের কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, যে সম্পদের কারণে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অসন্তুষ্ট, না ওই সম্পদে বরকত রয়েছে, না দুনিয়াবি প্রশান্তি রয়েছে, না আখিরাতে নিরাপত্তা রয়েছে। হ্যাঁ, হালাল সম্পদ সংরক্ষণ সম্পর্কে আমরা আরও আলোচনা শ্রবণ করবো আমাদের শহীদ আত্মার বাড়ি থেকে। জি হুজুর, কি বলবেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হালাল সম্পদ যে সম্পর্কে আজকে আমাদের আলোচনা, হালাল সম্পদ খাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছে,
জি
হাদিস মুবারাকার মধ্যে অসংখ্য জায়গার মধ্যে এই ব্যাপারে আলোচনা হয়েছে। যেমনটা একবার এক যুবক, শক্তিশালী যুবক, মানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, তা এমন সময় সাহাবে কারাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শক্তিশালী যুবক যদি দিনের পথে চলে আসতো। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইশারা করতেছেন, সে যদি নিজের সন্তানদের জন্য হালাল রিজিকের জন্য বের হয় তাহলে সে আল্লাহর পথে, এবং যদি সে তার মা বাবার জন্য যদি কি হয় হালাল রিজিকের জন্য বের হয় তাহলে সেও আল্লাহর পথে, এমনকি যদি সে মানে একদম হালাল ইনকামের জন্য বের হয় মানে হালাল ইনকামের জন্য, মানে হাত প্রসারিত না করে মানুষের কাছে, মানে ভিক্ষা না চিয়ে যদি হালাল ইনকামের জন্য যদি সে বের হয় তাহলে সে আল্লাহ তাআলার পথে, আর যদি সে বের না হয় গর্ব করে বের হয় তাহলে সে শয়তানের পথে। তাহলে এ থেকে বোঝা যায় মানে হালাল ইনকাম, হালাল সম্পদের জন্য, মানে হালাল সম্পদ যেটা আমার আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেছেন মানে যা পবিত্র রয়েছে তা তোমরা আহার করো, মানে হালাল সম্পদ। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস মুবারাকা এমন রয়েছে, আল্লাহ তাআলা পবিত্র, আমরা আল্লাহ তাআলা পবিত্রতাকেই ভালোবাসে, মানে হালাল সম্পদ যেটা আমার আল্লাহ বলতেছেন পবিত্র তোমরা আহার করো, পবিত্র যা তোমাদের জন্য পবিত্র রয়েছে। তো আমার আল্লাহ তাআলা নিজেই পবিত্র, আমার আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহ পাক মুমিনদেরকে এটার আদেশ দিয়েছেন, এমনকি রাসুলদেরকেও আদেশ দেওয়া হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করতেছেন কানজুল ইমান থেকে অনুবাদ, হে রসুলগণ, হে পয়গম্বরগণ, পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্ম করো। এবং আমার নবী আরও ইরশাদ করতেছেন মুমিনদের জন্য, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যাক কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, খাও তোমাদের প্রদত্ত পবিত্র বস্তুগুলো। আচ্ছা, এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করতেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করেছে, মানে যার চুল ফুরো অপরিষ্কার এবং শরীর দুরামালীন, সে নিজের হাত উঁচু করে ইয়া রব বলে ডাকছে, অথচ তার খাবার ছিল হারামের, তার পানীয় ছিল হারামের, তার পোশাকও ছিল হারামের, তার পাতিও ছিল হারামের। তখন আমার ওই বলছেন তবে কি তার দোয়া কবুল হবে? তাহলে চিন্তা করে দেখেন হালাল সম্পদের পবিত্রতা, যেটা বিষয় যদি পবিত্র যদি না হয়, যদি আমরা পবিত্র যদি হালাল বস্তু যদি আমরা আহার না করি তাহলে আমাদের দোয়াও কবুল হবে না, আমাদের ইবাদতও কবুল হবে না। এটা আমার হুজুর বলেছে, মানে আমাদের ইবাদত কবুল হবে না 40 দিন পর্যন্ত, আল্লাহ তারা না করুক ওই সময় যদি আমি মারাও যাই, আল্লাহ তারা না করুক, যার শরীরের মধ্যে কি থাকবে, হারাম থাকবে, হারাম খাবার থাকবে, তাকে তো জাহান্নামে যেতে হবে, হাদিসের মধ্যে রয়েছে। এভাবে আরও রয়েছে, হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে, তখন এক ব্যক্তি খেয়ে দেখে দে দোয়া করতেছে, মানে এমন কান্নাকাটি করতেছে, হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলা দরবারে আরজ করতে লাগলেন, হে রব্বে করিম, তুমি এই বান্দার ফরিয়াদ কেন কবুল করছো না? তখন আমার আল্লাহ তাআলা হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওহি প্রেরণ করলেন আর বলতে লাগলেন, সে যদি কান্না করতে করতে তার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তার হাত যদি উঠতে উঠতে আসমানে উঠে যায়, তারপর আমি তার দোয়া কবুল করব না। তখন হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আরজ করলেন, আমার মাওলা, এর কারণ কি? ইরশাদ করা হলো সে হারাম খায় এবং হারাম পরিধান করে এবং তার ঘরে হারাম সম্পদ রয়েছে, এই জন্য আমাদের উচিত হচ্ছে হারাম এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, হালাল সম্পদ যেটা মানে পবিত্র আমাদের জন্য, এটা আমাদের জন্য বৈধ করা দেওয়া হয়েছে, যেটা আমার আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন করিমের মধ্যে নির্দেশ দিয়েছেন, এই হালাল বস্তু যদি আমরা খাই তাহলে ইনশা আল্লাহুল করিম বলা হচ্ছে ইবাদতের মিষ্টতা চলে আসবে, তাকওয়া চলে আসবে তার ভিতরে, তার ভিতর ফরহেজগারি চলে আসবে, তার মানে তার হাত তুলে দেওয়ার আগে কবুল হয়ে যাবে, তার ইবাদতের মধ্যে মানে মিষ্টতা যেটা বলে হুসু হুসু যেটাকে বলা হয় সেটা চলে আসবে, তার মানে হাত তোলার আগে কান্না চলে আসবে, তার চোখের পানি চলে আসবে, আল্লাহ তাআলা হোফ চলে আসবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকওয়া, এটা আল্লাহ তাআলার প্রকৃত ভয়, এটা তার ভিতর চলে আসবে। যেমনটি আপনি ইব্রাহিমের আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনার ভিতর কেমন তাকওয়া ছিল, আল্লাহ আকবার, এমনি এমনি এনার ভিতর তাকওয়া আসে নাই। এই বলা হচ্ছে একবার উনি একটা শহরের মধ্যে গেলেন, এই শহরের মধ্যে একজন বাগানের মালিক ছিল, আঙ্গুর বাগানের মালিক, উনি বলতেছেন আমার ঘরে আমার এই বাগানের মধ্যে একজন রক্ষণাবেক্ষণ লাগবে, আমি যদি আপনি যদি এখানে আসেন আমি আপনাকে এটা পরিশ্রমিক দিব। তো উনি ওখানে ইব্রাহিম বিন আদহাম ওই বাগানের মধ্যে কাজ শুরু করে দিল, অনেক দিন হয়ে গেল, একবার ওই মালিকের কিছু বন্ধু বান্ধব আসলো, যখন আসলো তখন বলতেছেন আঙ্গুর নিয়ে আসো, তখন ইব্রাহিম বিন আদহাম আঙ্গুর নিয়ে আসলো, যখন আঙ্গুর নিয়ে আসা হলো তখন যখন ওই বন্ধু বান্ধব যারা ছিল, যারা বন্ধু এসেছে ওই মালিকের, যারা অতিথি মেহমান যারা এসেছে, তারা যখন আঙ্গুর খাওয়া শুরু করে দিল তখন তাদের টক লাগলো এটা, তখন তারা বিরক্ত বোধ হয়ে গেল, তখন মালিক বলতে লাগলো তুমি এতদিন এখানে রয়েছ, তুমি কি জানো না কোন আঙ্গুর মিষ্টি কোন আঙ্গুর টক, তুমি কি তো এখানে অনেকদিন ছিলে, তো তুমি তো এখানে অনেক আঙ্গুর খেয়েছ, তোমার কি জানা নেই? তখন ইব্রাহিম বিন আদহাম তাকওয়া চলে আসছে, তো মানে তাকওয়া আসবে কিভাবে, এইভাবেই হালাল খাওয়ার মাধ্যমে, হারাম না খাওয়ার মাধ্যমে। তো এখন ইব্রাহিম বিন আদহাম বলতেছেন আল্লাহ তাআলার শপথ আমি এই বাগানের একটা আঙ্গুর আজও খাই নাই, একটা আঙ্গুরও খাই নাই। তখন তারা বলতেছে আপনার মানে এই যুবকের সাথে তো হযরত ইব্রাহিম বিন আদহামের মিল রয়েছে, মানে ইব্রাহিম বিন আদহাম মানে তারা জানতো না ইনি যে ইব্রাহিম বিন আদহাম। তখন চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা ওরা কেমন, তারা নিজেদেরকে প্রকাশ করে না, জাহির করে না, তাদের ভিতরে তাকওয়া এমন ভাবে চলে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ তাআলা খুশি হোক, মানে দুনিয়াকে খুশি না করা। অথচ আজকে আমরা দেখা যাচ্ছে মানে দুনিয়া পাওয়ার জন্য হারাম কোনটা, কোনটা হালাল, কোনটা আমার আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র করে দিয়েছে, কোনটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নাহ, এই সুন্নার উপর আমল করতে গেলে, আমল করলে আমরা মানে বলা হচ্ছে কাল কিয়ামতের দিন যারা মানে মানে ব্যবসায়ী রয়েছে, হালাল ইনকাম যারা করে, হাদিসে মুবারক আর সারাংশ হচ্ছে তারা কাল কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে থাকবে, মানে যারা মানে মানে বিশ্বস্ত ব্যবসায়ী যারা হবে। তো এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম দেখানোর পথে আমরা হালাল ইনকাম করি, এটার মর্তাবা রয়েছে, মর্যাদা রয়েছে, এটা দ্বারা দুনিয়ার মধ্যেও ফায়দা রয়েছে। বলা হচ্ছে যারা হালাল ইনকাম করবে তাদের মানে এখানে তাদের মানে ইনকামের মধ্যে কি থাকবে, ফায়দা থাকবে, উপকার থাকবে, লাভ থাকবে,
নিরাপত্তা পাবে,
নিরাপত্তা পাবে,
আখিরাতে নিরাপত্তা পাবে, শারীরিকভাবে নিরাপত্তা পাবে, ইবাদতে নিরাপত্তা পাবে, পরিবার নিরাপত্তা লাভ করবে।
যেমন অনেক সময় হারাম খেতে খেতে এমন অবস্থা হয় ডাক্তারের পিছনে পিছনে অনেক টাকা চলে যাচ্ছে, অথচ হারাম ইনকাম করতেছে অনেক কিন্তু তার টাকাগুলো চলে যাচ্ছে ডাক্তারের পিছনে পিছনে, আবার নিজেও অসুস্থ হচ্ছে, নিজেও কষ্ট পাচ্ছে, পরিবারও কষ্ট পাচ্ছে, না হয় দেখা যাচ্ছে বাবা অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে মা অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক সময় মা বাবা ভালো হলে দেখা যাচ্ছে সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে নিরাপত্তা নাই। এই জন্য বলবো হালাল ইনকামের মধ্যে, হালাল সম্পদের মধ্যে নিরাপত্তা রয়েছে,
নিরাপত্তা রয়েছে। অনেক সুন্দর একটি ওয়াকিয়া শ্রবণ করলাম আমাদের চেনা দর্শক শ্রোতা, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলাই, যেটা আমরা ওয়াকিয়া শ্রবণ করেছি, যিনি একজন বলা যায় বিশ্বস্ত রক্ষণাবেক্ষণকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং ওনাকে এর বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হতো, কিন্তু উনি অনেক বছর বা দীর্ঘদিন যাবৎ কর্মরত অবস্থায় থাকার পরেও একটি আঙ্গুরও তিনি কখনো খেয়ে দেখেননি, অথচ নিজ মালিকেরও এটা ধারণা ছিল এটা তো একটা কমন ব্যাপার, সচরাচর একটা কমন ব্যাপার, একজন কর্মী এত বছর আছে, আঙ্গুর বাগানে আছে, সে তো স্বাভাবিক খেতেই পারে, কিন্তু হাই ওনাদের তাকওয়া কেমন ছিল। আচ্ছা, এর প্রেক্ষাপটে যদি হতো আমরা এখন একটু বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা আসি, আমাদের সচরাচর এটা তো বলা হচ্ছে কর্মচারী ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ দীর্ঘ বছরের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা কিছুক্ষণের জন্য কোনো একটা দোকানে যাই কিছু একটা ক্রয় করার জন্য, এখন দেখা যায় ক্রয় করতে করতেই আমরা ওই টেস্ট করে নিই, হ্যাঁ টেস্ট করতে করতে আমরা যতটুকু পরিমাণ ক্রয় করব তার চেয়ে বেশি টেস্টে চলে যাচ্ছে। তো এই ব্যাপারে হুজুর এই ক্ষেত্রে আমাদের কেমন সতর্কতা অবলম্বন করা উচিত?
আসলে বলা হচ্ছে জান্নাতের মধ্যে যে আল্লাহ যে ভাণ্ডার রয়েছেন, ওই ভাণ্ডার লুকাইতে রয়েছে আনুগত্যের মাধ্যমে, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহকে আনুগত্য করে তার রাসূলের আনুগত্য,
রাসূলের আনুগত্য।
তাহলে দেখুন আল্লাহ পাকের আনুগত্য যেখানে লুকাইতে রয়েছে, আর ওই ভাণ্ডারের চাবি হচ্ছে হালাল, হালাল আহার, হালাল রিজিক আহার করার দ্বারা ওই তালার চাবি খুলবে। এখন হারাম যদি আপনি যেটা বললেন যে টেস্ট নিতে যদি অর্ধেক যদি তার পেটে চলে যায়, এখন মালিককে তো মালিক দেখে নাই, মালিকের মালিক তো দেখেছে, তাহলে আল্লাহ পাক ইশাদ করার জন্য ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ পাক বান্দা যে বিন্দু পরিমাণ ভালো কাজ করে সেটাও আল্লাহ পাক সে দেখবে, বিন্দু পরিমাণ ভালো কাজ, বিন্দু অনুপরিমাণ যদি সে অসৎ কাজ সেটাও সে কালকে আমাদের মাঝে দেখবে। যেখানে বিন্দু পরিমাণ ভালো কাজ এবং অসৎ কাজ সবগুলো দেখা দেখবে, সেখানে মালিক না দেখে মতো আমি টেস্ট নিশ্চিত নিচ্ছি, তারপর দাম দেওয়ার সময় বলছে না আমি যেগুলো সেগুলোর দাম দিব টেস্ট করার জন্য আর মানুষকে হাসানোর জন্য। এরকম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া আসছিল যে বাচ্চারা আঙুর খাওয়ার খুব তার ইয়া ছিল, শখ ছিল, তো যে পরিমাণ লাইন ধরা আছে সব দোকান থেকে একটা আঙুর নিল বাচ্চাকে দিল, দেখো দাম কত হচ্ছে না, এরপরের দোকানে করতে করতে দোকান থেকে ওই দোকান শেষ পর্যন্ত গেল, বাচ্চাকে বললো আঙুর খাওয়া শেষ হয়েছে, অনেক তো হয়েছে। আল্লাহ তাহলে দেখুন আমি যা রসুন আমাদের উপর শিক্ষা দিচ্ছে, দেখুন যে আপনি তো একটাকে আপনি নেন নাই, এটা ওজনের মধ্যে ছিল না, কারণ ওই ব্যক্তি তো আঙ্গুর নেওয়ার সময় তো সে ক্রয় করে নিয়েছিল সব সব কিছু, আমাদের সেই বিষয়ে সেসব বিষয়ে খেয়াল রাখা দরকার। যেখানে সামান্য দাঁত কিলাল করা, কিলাল কিলালের জন্য কাল কিয়ামতের মধ্যে আটকে যাবে। তো সেখানে দোকান থেকে নিয়ে নিয়ে খেয়ে ফেলা, বেশিরভাগ দেখবেন বাদাম,
জি
বাদাম বিক্রেতা বাদাম দিতে বললো, এদিকে মাপতে মাপতেই অনেকগুলো কিন্তু
পঞ্চাশ গ্রাম নিচ্ছে, একশো গ্রাম হয়তো অলরেডি দলবদ্ধ ভাবে খেয়ে নি।
তাহলে এই যে দেখুন, তাহলে ও গরিব মানুষ বেচারা এইখানে ইনকাম করে কয় টাকা হবে? এখন
এটা তো হক না, এটা যেটা খাচ্ছে এটা তো মালিকানা, ও
মালিকার হক না, এটা বান্দার হক,
এটা বান্দার হক। সে
কালকে আমাদের মধ্যে এটার জন্য জবাবদিহি করতে হবে, কারণ হাদিস পাকের মধ্যে এটাও রয়েছে, কোন শিং বিশিষ্ট ছাগল যদি কোন শিংবিহীন ছাগলকে আঘাত করে, কালকে আমাদের মধ্যে আল্লাহ পাক ওই শিং বিশিষ্ট ছাগলের কাছ থেকে বদলা দিয়ে দেবে।
আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আসানি দান করুক, হাই আল্লাহ তালা আমাদেরকে হালাল উপার্জনের সহজ ব্যবস্থাপনা আল্লাহ তালা আমাদেরকে দান করুক, এবং আমাদের মন মানসিকতা থেকে হারাম উপার্জনের চিন্তাধারা আল্লাহ তালা দূরীভূত করে দিক। মাদানি ছিল দর্শক শ্রোতা, আমরা হালাল ইনকামের কি ফজিলত রয়েছে, এর কি বরকত রয়েছে, এবং এর মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কেমন নিরাপত্তা রয়েছে সে সম্পর্কে আমরা শ্রবণ করলাম, এবং এর বিপরীত পক্ষে যারা যাবে, যারা হারামের দিকে ঝুঁকে যাবে, এর পরিণতি কেমন রয়েছে, সে দুনিয়া এবং আখিরাতে কেমন অনিরাপদ রয়েছে সে সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আমরা মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে আরও সামনে অনেক মাদানীফুল শ্রবণ করব, হালাল সম্পদ সংরক্ষণ করা। হ্যাঁ, সম্পদ তো সংরক্ষণ করে থাকি, আমরা জমা রেখে থাকি, কিন্তু কোন সম্পদ আমাদের সংরক্ষণ করা উচিত, এবং সংরক্ষণ করার ক্ষেত্রে কী কী বিধিনিষেধ রয়েছে, ইসলামে শরিয়া আমাদেরকে কী ধরনের দিক নির্দেশনা দিচ্ছে, ওই সম্পর্কে আমরা মাদানীফুল শ্রবণ করব। আসুন তার পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অভিমত আমরা শ্রবণ করে নিই, কলসগুলো চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন, দেখছি প্রায় দেখে থাকি চ্যানেলটা, তবে খুবই সুন্দর লাগে, যেটাই বলুক না কেন, যে ব্যাপারে বলুক না কেন, আমি মন থেকেই আর কি শুনি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ, আপনি মাদানী চ্যানেল দেখেন এবং প্রায় অনুষ্ঠান দেখেন, অবশ্যই আমাদের এই বর্তমান সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের এই প্রতিযোগিতার মধ্যে বলা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ততার অধিক পরিমাণের মধ্যে নিরাপদ এবং আমার আপনার দুনিয়া আখিরাতে নিরাপত্তার দিক নির্দেশনা দেখানোর মতো একটি চ্যানেল মাদানী চ্যানেল, আমরা নিজেরাও দেখবো, অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করব। নেক্সট কল।
আমার নাম মাহমুদুল হাসান, মাদানী চ্যানেল আমি দেখি তো ভালোই তো লাগে, চ্যানেলটা আমি প্রতিদিন দেখি।
মাশাআল্লাহ, আমার ভাই নিয়মিত মাদানী চ্যানেল দেখেন, আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ, আপনাকে এটা অনুরোধ করবো ইনশাআল্লাহ আমরা নিজেরাও দেখবো, আমাদের পরিবারকে এবং আমাদের প্রতিবেশী আমাদের পরিচিতদেরকে আমরা দেখার প্রতি উৎসাহিত করব। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ তামিম, রাজশাহী, আমি কি গজল শুনতে চাই, আবার এলো রমজান।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাজশাহী থেকে আমাদের তামিম ভাই মাশাআল্লাহ একটি নাতে মুস্তফা শুনতে চাচ্ছে, একটি কালাম শুনতে চাচ্ছে যা রমজান শরীফকে নিয়ে, ইনশাআল্লাহুল করিম সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ কাউসার, বাবনবাড়ি বাঞ্ছারামপুর থেকে বলছি, আরেকদিন আপনারা চুল শুনতে আগমন আগমন।
মাশাআল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের একজন ভাই মাশাআল্লাহ একটি নাতে মুস্তফা শোনার রিকোয়েস্ট করছেন, ইনশাআল্লাহ সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করেই আমরা আমাদের অনুভূতিগুলো আমরা প্রকাশ করে আমাদের মাদানী চ্যানেলের যারা ডিরেক্টর পর্যায়ে আছে, যারা পরিচালনা পর্যায়ে আছে, যারা আমাদেরকে সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো উপহার দিচ্ছে, তাদের উৎসাহের উদ্দীপনার একটি মাধ্যম হবে। আমরা নিজেরাও চ্যানেল দেখব এবং এই অনুষ্ঠানগুলো বেশি থেকে বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিব। আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা একটি নাতে মুস্তফা শ্রবণ করে নিই।
যদি যেতে আমি
আমি প্রিয়
দরে নব জীব পিতা মামি সফল হতাম আমি নব জীব পিতা আমি সফল হতাম আমি নব জীব পিতা আমি সফল হতাম আমি মরণ যদি হত আমার প্রিয় নবীদারে মরণ যদি হত আমার প্রিয় নবীদারে প্রিয় নবীদারে যদি যেতে আমি প্রিয় নবীদারে সিংহাসনে বসার সপুরন হত আমার সিংহাসনে শাক পুরন হত আমার সিংহাসনে বসার শাক পুরন হত আমার পিতা যদি বসার সুযোগ যদি বসার সুযোগ প্রিয় নবীদারে প্রিয় নবীদারে দেখা দিবে নবী আমায় আমি অপেক্ষমান যদি প্রিয় নবীদারে প্রিয় নবীদারে পড়তাম যদি দরুদ আমি পড়তাম যদি فاطمہ حیدر مدینے میں پڑھتا جو دی درود آمی پڑھتا جو دی سلام پڑھتا جو دی درود آمی پڑھتا করে পড়তাম যদি যেতে আমি প্রিয় নবীদরে প্রিয় নবীদরে
মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় সুন্দর একটি নাতে মুস্তফা শ্রবণ করলাম হাই সত্যি যদি আমাদেরও সুযোগ হয়ে যেত আমাদেরও ওই সৌভাগ্য নসিব হয়ে যেত ওই আহ্বান চলে আসতো আমরাও যদি সে প্রিয় নবীর ধারে যাওয়ার সুযোগ পেয়ে যেতাম হাই সরকার আমাদেরকে যেন একদিন ডেকে নেয় আমিন আমাদের ছিল দর্শক শ্রোতা আমরা শ্রবণ করছিলাম মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ মাদানিফুল হালাল সম্পদ সংরক্ষণ অর্থাৎ উপার্জন পরবর্তী সম্পদ সংরক্ষণ এর মাধ্যমে আমাদের নিরাপত্তা লাভের বিষয়ে আমরা আরও কিছু বিষয়ে ইনশাআল্লাহ কি আমরা মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা আলোচনা শ্রবণ করব সাধারণত দেখা যায় হালাল ইনকাম বলতে যদি বলা যায় যে এটা তো ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা মূলত আমাদের টার্গেটটা শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রে চলে যায় ম্যাক্সিমাম যে হ্যাঁ এটাও তো একজন ব্যবসায়ী ব্যবসা করার পূর্বে হালাল উপার্জন সম্পর্কে ওনার ইলম কতটুকু অর্জন করা প্রয়োজন আদৌ ইলম অর্জন করার প্রয়োজন আছে কি না কারণ আমরা ব্যবসার ক্যাপিটাল বলতে এটাই বুঝি আমাদের কাছে একটা একটা পলিসি আছে আর টাকা আছে বাস রাস্তা হয়ে যাবে বাস ইনকাম করে ফেললাম এটা কি আসলে মূলত এতটুকুই নাকি আসলে আমাদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী একজন মুসলমান হিসেবে একজন মুসলমান ব্যবসায়ী হিসেবে আমাদের কোনো করণীয় আছে কিনা এক্ষেত্রে
গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে হালাল ইনকাম শুধু ব্যবসার ক্ষেত্রে না
জি
একজন মুসলমান হিসেবে প্রতিটি ক্ষেত্রেই যে চাকরি করুক যে ব্যবসা করুক যে কাজই করুক না কেন ওইটার মাধ্যমে যে অর্থ তিনি অর্জন করেন সেটাই হালাল বৈধ পন্থায় এটা কায়িক পরিশ্রমই হোক বা অন্য কোনো ব্যয় হোক এখন অন্য কোনো উপায় বলতে আবার এটা নয় যে অবৈধ
জি
কাজ করব অবৈধ কিছু বিক্রি করব ওগুলোর মাধ্যমে লাভ যে টাকা আয় হবে ওগুলো তো হারাম অবৈধ সেটা অবৈধ
জি
আর বৈধ পন্থা আপনি যে কাজই করুন না কেন সেটার অর্থ হালাল
হালাল
আর তৃতীয়ত আপনি যেটা বললেন যে আমার ক্যাপিটাল রয়েছে আমি ব্যবসা করব এখন ব্যবসা করার পলিসি অবশ্যই রয়েছে
জি
ইসলামের মধ্যে কারণ ফতোয়া কিতাবের মধ্যে রয়েছে যার ফিকেহি এই জ্ঞান নেই যে এই ব্যবসাটা আমি যে করতেছি ব্যবসাটা এটার কোন অংশ কোনটা হালাল কোনটা হারাম কীভাবে করলে বৈধ কীভাবে বৈধ নয় এই সমস্ত যদি জ্ঞান না থাকে না তার জন্য ব্যবসা করার জায়েজ নেই
গুরুত্বপূর্ণ একটি মেসেজ কিন্তু আমাদের
এখন যদি চিন্তা করে দেখি ব্যবসার উসুল তো অনেক দূরের কথা যিনি নামাজের ফরজ নামাজের উসুল জানে না
আল্লাহ
জানাজার নামাজে দেখবেন যে জানাজার নামাজের মধ্যে ফরজ কয়টা সুন্দর সেটা তো দূরের কথা জানাজার নামাজের প্রথম নিগিতে হাত বাঁধবে এরপরের যখন তকবির বলা হবে হাত কি ছেড়ে দিবে নাকি হাত বাঁধবে নাকি হাত এরকম রাখবে তখন জানালার নামাজ দেখা যায় উনি মালহাতিকা তাকাচ্ছেন
পাশের জন কি
পাশের জন কি করে পাশাপাশি কী করে ওগুলো এখন ভিডিও ফুটেজের মধ্যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন ওগুলো দেখাচ্ছে বারবার যে এরকম একজন ব্যক্তি এরকম উনি এত উচ্চ পদস্থ উনি জানালার নামাজ জানান তাহলে দেখুন যেখানে জানাজার নামাজ বিষয়ের জ্ঞান নেই সেখানে ব্যবসার পলিসি জ্ঞান করতে থাকবে তো সেই জন্য তাই বলে আমরা পিছিয়ে যাবো না আলহামদুলিল্লাহ দাওয়াত আছে আমাদেরকে সে সিস্টেম দিচ্ছেন আমাদেরকে সে আমাদের শরীর মুফতিরা রয়েছেন আমরা তাদের সাথে যোগাযোগ করি কোন পন্থায় আমরা ব্যবসা করলে ব্যবসাটা হালাল হবে বসর ভাই সাহাবেকরাম তো এই ফাজানে যখন শাবানুল মুআজ্জাম আসতো তখন আসতো ওনারা ব্যবসা গুটিয়ে ফেলতেন আল্লাহ যারা ছিল তাদেরকে তাদের পানা মিটিয়ে দিতেন কি জন্য সামনে রমজান মাস আমি ইত্তেকাফে যাবো আল্লাহ পাখির করোনা পাখির তেলাবাদ করবো খতম আদায় করবো ওনারা ব্যবসা করেন আর এক মাস
ইবাদতে
বেশি ইবাদতে ওনারা লিপ্ত আর আমাদের দেশের মধ্যে এই এগারো মাস থাকবে কোনো রকম এই এক মাস ব্যবসা করবে ইবাদত না করে এই জন্য এই এক মাসের ইনকাম দিয়ে পুরো বছর চলতে হবে মানে এই ধ্যান ধারণা এখানে বরকত হবে কোথেকে আপনি কোটি টাকা ইনকাম করলেও যদি আল্লাহ পাক যদি বরকত না দেন তাহলে কারো সাধ্য আছে এই জন্য হযরতে জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার কিতাব ফয়জানে জাকারিয়া মুলতানির মধ্যে বর্ণিত রয়েছে, তিনি তার মুরিদদেরকে নসিহত করতেন যে তোমরা আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে হালাল আহার করো, এক কণাও যদি হারাম হয় সেটা আহার করিও না। কেননা কোনো ব্যভিচার ব্যক্তি বা কোনো ব্যভিচার সন্তান হারাম আহার করে না, মানে সে ব্যভিচার হওয়ার কারণে হারাম উপার্জন করবে এমন নয়। হালাল ইনকাম না করার কারণে পিতা যখন হারাম যখন আহার করায় ওই হারামের মাধ্যমে যে সন্তান হবে সেই সন্তানের ব্যভিচারক হয়, এই জন্য সে পরবর্তী এসে হারামের দিকেতে সে দাবিত হয়। কেননা ওই হারাম ইনকামের দ্বারা হারাম আহার করার দ্বারা তার সন্তানদের মধ্যে পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের মধ্যে হারামের প্রভাবটা বেশি বিস্তার লাভ করবে, সেজন্য তারা পৃথিবীতে আসার পরেই তাদের সবসময় ইচ্ছিত হারামের দিক, কেননা তাকে তাকে হারাম আহার করিয়েছে, কিয়ামতের ময়দানে তো অবশ্যই ফেসে যাবে। কারণ এটা সম্পর্কে বর্ণিত হাদিস পাকের মধ্যে এটাও বর্ণিত রয়েছে, যখন আল্লাহ পাক যখন বিচার কাজ যখন শুরু করবেন তখন স্ত্রী সন্তান উপস্থিত হবে, কারণ একজন পুরুষের জন্য সবচেয়ে কাছের মানুষ হচ্ছে এরা স্ত্রী এবং তার সন্তান, তখন তারা অভিযোগ করবে আল্লাহ এর কাছ থেকে আমাদের প্রাপ্যগুলো আদায় করে দেন, তখন ফেরেশতারা তার জন্য তার অসংখ্য নেকি নিয়ে আসবে। এখন কারণ তারা অভিযোগ করবে স্ত্রী সন্তান অভিযোগ করবে এই ব্যক্তি আমাদেরকে আহার করে দিয়েছে, ঠিক সে আমাদেরকে বলেন এটা হারামের ইনকাম, এটা হারাম এর মাধ্যমে উপার্জন করেছি, আমাদেরকে এ সম্পর্কে বলে নাই, সুতরাং আমরা জানতাম না আমরা আহার করেছি, আমাদের দোষ নেই, দোষ
এসে যাবে,
ফেসে যাবে।
হাই হাই,
এখন
যাদের জন্য করেছে তারাই ফেসে,
হ্যাঁ এখন সে বলবে হাই আফসোস আমি তাদের জন্য তো আমি হারাম পথ বেছে নিয়েছি, এখন তাদের নেকি দিতে দিতে শেষ পর্যন্ত গুণাগুলো পরিপূর্ণ হয়ে যাবে নাকি শূন্য হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। আর দেখুন যে একটা প্রবাদ আছে যে যার জন্য করলাম চুরি এখন সেই বলে চুরি, যাদের জন্য সে চুরি করেছে এখন তারা তাকে চুরি,
একেবারে চিরন্তন সত্য এবং স্পষ্ট আমাদের।
সেজন্য আমরা হালাল ইনকাম করি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রিসালা যে হালাল ইনকাম এর পঞ্চাশটি মাদানি রয়েছে আমরা সেগুলো করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম একটা প্ল্যাটফর্ম, একটা সংগঠন যেখানে কোন টাকা কোন খাতে ব্যয় করবে কিভাবে ব্যয় করবে এটা অনেকে জানতো না,
চলতেছে
মানুষদেরকে ওই পথে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই ফিতনা ফিসাদের যুগের মধ্যে এখন হয়তো আমাদের জন্য টাফ যে হালাল ইনকাম কেমনে করবো, তারপর ব্যবসার মধ্যে কিভাবে মুশরি মুফতিরা কিভাবে দিন দিশনা দিবেন, এরকম এরকম অনেক অনেক বিষয় থাকে এগুলাতে যারা সবকিছু মিডিয়াতে বলা সম্ভব নয়, তো এরা অনেক কিছু আর আমরা অনেক কিছু জানি না, যারা ব্যবসার মধ্যে জড়িত তারা অনেক কিছু জানেন, অনেক বিষয়ে এরা পারদর্শী, এরা সব কিছু ডিটেলস মানে দুনিয়াবি ক্ষেত্রে মুনাফা অধিক মুনাফা লাভের জন্য ওনারা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন। সবচেয়ে বেশি যে পন্থাটা হচ্ছে যে আল্লাহ পাকের শপথ, আল্লাহ পাকের নামে শপথ করা,
আল্লাহ
এটা এখানে নয় আরব শরীর কমন হয়ে গেছে, আরব শরীর মধ্যেও এটা বেশি, আপনি যেখানে যান আপনি যদি দাম কম বলেন সাথে সাথে বোঝাবো আল্লাহ বুঝছ, ও আল্লাহ এটা বড় শপথ, এখন আল্লাহ পাকের নামে শপথ করে বলছে এটাই দেখো আসলে পুরানো মিথ্যা। তাহলে দেখুন মানুষ কোন জায়গায় বসে কীভাবে মিথ্যা বলে যাচ্ছে,
আল্লাহ 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 তাআলা
হিফাজত করুক, তো এই জন্য আল্লাহ পাকের নামে মিথ্যা শপথ করা যাবে না। আর জামান যখন পবিত্র না হয়ে কসর ভাই এখানে আমি যতই নামাজ পড়ি না কেন যতই কিছু বলি না কেন, কারণ মিথ্যার দুর্গন্ধের কারণ আমার কিরামান কাতিন পর্যন্ত অনেক দূরে চলে যায়, তো সে কারণ নাকি এগুলো আমাকে কি ফায়দা দিবে কবরের মধ্যে আর কিয়ামতের মধ্যে,
আল্লাহ তাআলা আমাদেরকে আসানি করুক। আপনি বড় সুন্দর একটি মেসেজ দিয়েছেন আমাদের মাদানি চ্যানেল দর্শক শ্রোতাদের জন্য, সেটা হচ্ছে কি আমরা বর্তমানে দেখতে পাই ব্যবসায়ী সফলতার বিভিন্ন বই বিভিন্ন বুকস বিভিন্ন গাইড মানুষ অনুসন্ধান করে, হ্যাঁ সফলতার 50টি টিপস দেখা দেয়, সফলতার 100টি টিপস দেখা যায়, পন্থা রাস্তা বিভিন্ন বিভিন্ন নামাকরণভাবে ওটার প্রতি মানুষ দাবিত হয় এবং ওটা অনুসরণ করে মানুষ ব্যবসাতে নেমে যায়। কিন্তু একজন মুসলমান ব্যবসা উপার্জনের জন্য পন্থা তো চাই, কিন্তু কেমন পন্থা, হাই বর্তমান জামানার যদি বলা যায় ইলমি এবং রোহানি ব্যক্তিত্ব পনেরোশো শতাব্দীর কিবল শাইকের তরিকার তামির আহলে সুন্নত আমাদেরকে ব্যবসার পন্থার উপহার তো দিয়েছেন, কিন্তু সেখানে উল্লেখ করে দিয়েছেন হালাল উপার্জনের পন্থার পঞ্চাশটি মদারিক। হ্যাঁ, অবশ্যই যদি সুযোগ হয়, এবং আমি বলবো এটা আমাদের জন্য খুবই জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এই রিসালাটি অধ্যয়ন করি এবং ব্যবসা সম্পর্কান্ত অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ আমাদের এই বিষয়ে জানার সুযোগ হয়ে যাবে। আমাদের জন্য দর্শক শ্রোতা, আজ যেহেতু আমাদের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে হালাল সম্পদ সংরক্ষণ, সম্পদ সংরক্ষণ মানে সম্পদ জমা করা, এটা তো এখন বর্তমানে দেখা যায় কম্পিটিশন, এটা তো এখন এখন ওই দিকে মানুষ কমে ঝুঁকছে যে প্রয়োজন মিটাবে, প্রয়োজন মিটাবে, বেসিক প্রয়োজন মিটাবে, ওই দিকে কম ঝুঁকছে। এখন ঝুঁকতেছে কি কোন দিকে, অধিক সম্পদ সেভিংস করা,
মানে মাল শুধু জমা করে আর গণনা করে কতটুকু রয়েছে, তো এটা তো টেনশনের বিষয় একদিক দিয়ে, আমাদের জন্য ক্ষতির বিষয়। এই মাল সম্পর্কে আমাদেরকে সম্পদ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে,
জিজ্ঞেস করা
এটা আমরা সঠিক জাকাত আদায় করেছি কিনা, এটাকে আমরা যাদের হক রয়েছে হক অনুযায়ী কি আদায় করেছি কিনা। এই জন্য প্রথমত যেটা বিষয় এটা সংরক্ষণ,
জি
মানে সম্পদ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বিষয় হচ্ছে ইলমের ইলম। আর এই জন্য ইলমকে মুফতি নকি আলী খান রহমতুল্লাহ তাআলা ইলমকে জীবন বলেছে, এই জীবন তাকে মানে আলোকিত করবে, এই ইলম তাকে মানে সত্যিকার দুনিয়াতে কোন কোন কাজ করলে কিভাবে সে দুনিয়া তো নিরাপত্তা লাভ করবে, আখিরাতে জিন্দগির মধ্যে নিরাপত্তা লাভ করবে,
তালিম নূর,
হ্যাঁ
ইলম নূরের জন্য
আল্লাহ
দিনী জ্ঞান। আপনি শহীদ ভাই ব্যারিস্টার লয়ার, ওনার ছেলেকে লয়ার হতে হবে এটার জন্য শর্ত নয়,
শর্ত নয়,
কিন্তু শহীদ ভাই আলেমে দিন, তার সঙ্গে যখন আলেমে দিন হবে,
জি জি,
তখন প্রত্যেক মুসলমানের জন্য কিন্তু দিনী জ্ঞান অর্জন করা ফরজ
করা হয়েছে।
এখন উনি ওনার সন্তানকে গাইডেন্স দিয়েছে, গাইড করেছেন, সেই জন্য তার সন্তান আলেমে দিন হচ্ছে, জিনিসটা শিখছে। এখন আরেকজন লয়ার এসে আরেকজন ব্যারিস্টার আরেকজন দুনিয়ায় উনি যদি ইলমে দিন না শিখে যদি দুনিয়া বিজ্ঞান শিখে তা কেমন মতো উনি বেসে যাবেন, যেটা বললো যে তহিদ ভাই নূর,
জি জি, বিনবী রাসূল আল্লাহ তাআলা একটা হাদিস মুবারক রয়েছে, এমন এক যুগ আসবে
জি
মানুষের মানে এই বিষয়ে জ্ঞানও থাকবে না যে কুত্তেকে ভোজন করতেছে সেটা হালাল নাকি হারাম। অনেকটি রাওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে সারাংশ এরকম, মানে মানে মানুষ মানে এমনও উপার্জন করবে সে সন্তান এবং স্ত্রীর হাত ধ্বংস হবে, যদি সন্তান স্ত্রী না থাকে তাহলে মা বাবার হাতে ধ্বংস হবে, এবং যদি মা বাবার যদি মা বাবা না থাকে তাহলে প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কিরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এটা কিভাবে, তখন তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সে ইরশাদ করতেছেন মানে মানে উপার্জন কম হওয়ার কারণে তাকে লজ্জা দিবে, তোমার উপার্জন তো কম, তুমি আরো উপার্জন করো, ওই নেশাই বেশি ইনকাম করবে, বেশি সম্পদ জমা করবে, লজ্জা থেকে বাঁচার জন্য মানুষ হারামের দিকে চলে যায়, যার কারণে নিজের দুনিয়াও নষ্ট হয়ে যায়, আকিরাতের মধ্যে যাদের জন্য উপার্জন করতেছে আমার হুজুর বলেছে কালকে আমাদের দিন তারা তাদের বিরুদ্ধে নারিশ দিবে আল্লাহ তাআলা দরবারের মধ্যে। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে ইলমে দিন এটা শিক্ষা নেওয়া, কীভাবে সংরক্ষণ করা যায়, এরপর কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন হচ্ছে আমার নবীর চরিত্র, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চরিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই এগুলো সাহাবায়ে কেরাম আমল করেছেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা জিন্দেগির মধ্যেও দেখা যায়, মানে ইনি কেমন তাকওয়ান ছিলেন, মানে ইনার একটা কাফট নিচে ছিল একটু মানে সিরা ছিল এরকম ছিল, তিনি তার বিয়াকে বলে দিয়েছেন মানে যে দোকানের মধ্যে যিনি কর্মচার ছিল এনাকে বলে দিয়েছেন তুমি যখন এটা বিক্রি করবে তখন এটা বলে বিক্রি করবে, তো এখন তো মানে উনি ভুলে বিক্রি করে দিয়েছে, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা চিন্তিত হয়ে গেলেন তুমি এটা কেন করেছো, তো বলতেছেন মানে টাকাগুলো মানে কোথায় রেখেছে, বলছেন এই বাক্সের মধ্যে, তো বলতেছেন উনি ওই দিনের যা ইনকাম হয়েছে তা সত্য করে দিয়েছেন।
আল্লাহ,
চিন্তা করে দেখেন
এটা জ্ঞান, এটা ইলমে দিন, এটা শরীয়তের জ্ঞান, আর এটা না থাকার কারণে আজকে মানুষ দেখবে দিক। আর ইমাম আজম আসলাম কি বলবো, ইমাম আজম আসলাম শেষ করা যাবে না, ইমাম আজম বড় ইমাম উসুলুল ফিকহ সিরাজুল উম্মাহ কাশফুল গুম্মাহ, ইনি উম্মতের জন্য চেরাকির জন্য ইমাম আজমের জামানার মধ্যে একজন ব্যক্তি উনি শপথ করলো, এটা ওয়াল্লাহ যে শপথ বলি, শপথ করলো আমি ডিম খাবো না, বা পরবর্তীতে গিয়ে তিনি শপথ করতে শপথ করতে লাগে এই ব্যক্তি মানুষের আছে মানে আমি ওনার কাছ থেকে যাই পাবো, শপথ করে বলছি তার পকেটে যা পাবো সেটাই আহ করবো। এখন উনি আসলো ওখানে যখন হাত দিল পেলো ডিম, এখন মশলা এখন এখন মিশে গেল। কারণ শপথ, প্রথম শপথ করেছে ডিম খাবে না, দ্বিতীয় শপথ করেছে মোনাকা পকেটে যা পাবে
তাই খাবে,
সেটাই হার করবে সেটাই খাবে। এখন এখন কি করবে? এখন কোনো আলম এটা ফাতা দিতে পারতেছে না। আপনি ডিমটা নিয়ে কোন মুরগির কাছে রেখে দিন, মুরগি যখন তা দিবে, যখন তা উত্তর যখন বাচ্চা হবে, বাচ্চা ফুটবে, বাচ্চা বড় হলে আপনি এটা আহার করবেন। আপনার শপথ সহজ, কারণ আপনি ডিম খাবেন যে শপথ সেটা হলো, আর পকেটে যা পেয়েছেন সেটা আহার করবেন। এখন এটা দেখে বাচ্চা হয়েছে, বাচ্চা আপনি জবা করবেন, তারপর আহার করবেন। তাহলে ওই জ্ঞান যদি না থাকতো তাহলে এই ব্যক্তির কি অবস্থা হতো? ব্যবসা তো একটা অনেক বড় পলিসি, মানে কাকে টকাচ্ছি
বর্তমান
পানা, এখন যা আছে না
ওনারা কেমন ছিল,
এখন তো
মানুষকে সহজ করে দিত,
এখন তো গুণা কি গুণা মনে করে না। আর এখন তো মুফতি সরাসরি কি বলবো, এখন যিনি জানে না তিনি মুফতি, বস কি তা পরীক্ষা দিলেই মুফতি, এখন সব মুফতি। এখন মুফতি যদি মাস্টার যদি জিজ্ঞেস করা হয় মুফতি আর কি যাবে? এই জন্য আলহামদুলিল্লাহ ইলমের আসার জন্য আছে, আছে দিমরি ডিময় লাম, যতই পড়ে ততই শিখবে, এখন পড়তে হবে। এখন আমি আসলে কোনো মুফতিকে কাটো করার জন্য নয়, কোনো মুফতি হে প্রতিপূর্ণ করার জন্য, সত্যিকার যারা মুফতি তারা মানুষকে দিনের পথে ডাকছেন, সঠিক পথের দিশা দিচ্ছেন, মানুষকে সৎ পথ আহ্বান করে যাচ্ছেন। আর যারা শুধুমাত্র সার্টিফিকেটদারি বা মানুষ, উনি নিজেও জানে না যে আসলে কোনটা, ওই যে আসলে হারাম ইলমের দিন থেকে দূরে থাকার কাছে আমরা হাদিসে পাকের মধ্যে যে ফকি, ফকি যখন তিন দিন ইলমের দিন থেকে দূরে থাকেন তার কলবটা কি হয়ে যায়, মৃত হয়ে যায়। তো যেখানে কলব মৃত হয়ে যায় মারা যায় ফকি ইলমের দিন থেকে দূরে থাকার কারণে, তো সেখানে মশলা মশলা থেকে দূরে থাকলে
বাহারের কথা বলা হচ্ছে,
ফকির কথা বলা হচ্ছে, তো সেখানে আম সাধারণ মানুষ যারা এদের কি অবস্থা হবে? আর ইলমের দিন শিখা সেটা অবশ্যই জরুরি, এবং মাসলা মাসাইল ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি জ্ঞানী, যিনি এ সম্পর্কে মাখের, তার কাছ থেকে জিজ্ঞেস করা উচিত, যার তার কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করলে তো সমস্যা হবে।
শুধু আরেকটা যেটা মার্শাল আমার শহীদ ভাই বড় সুন্দর একটা বলেছে, আমাদের মার্শাল্লাহ উদ্দৃশ্যের জ্ঞান এর ভান্ডার পিয়াকা মাকিমাদের মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যেটা আমাদের ভবিষ্যৎবাণী যেটা দিয়েছেন, উদ্দেশ্যের জ্ঞান প্রকাশ করেছেন, যেটা কি এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যখন বলা হচ্ছে যে পরিবারের কারণে, স্ত্রী সন্তানের কারণে, মা বাবার কারণে সন্তান জাহান্নামের দিকে চলে যাবে, হারামের দিকে চলে যাবে। আদৌ কি আমরা ওই সময়ই চলে এসেছি?
বর্তমান সময় তো দেখলে এটাই এটাই মনে হচ্ছে, এখন দেখা যাচ্ছে। আপনি দেখবেন অধিকাংশ পুরুষ অসৎপন্থা অবলম্বন করে তার স্ত্রীর কারণে, এর থেকে একটা কনসেপ্ট, আমি আগে এমনকি একজন জীবনসঙ্গী করব যিনি সবার চেয়ে এক্সেপশনাল বেশি, এখন তাকে পেতে গিয়ে এখন সে অনেকগুলো শর্ত দিল, টাকাটা থাকতে হবে, এই থাকতে হবে, কিন্তু এর এর এটা আছে। এখন সে গেল ওই ওই তার সাথে তার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এখন সে অসৎপন্থা
চাহিদা বাড়তেছে দিন দিন, সামর্থ্য আছে কি নাই সেটিকে তাকানোর সুযোগই নাই, এখন আমাকে এটা লাগবেই, যখন লাগবেই তখন এটাকে পূরণ করতে গিয়ে কি আমাদের এটা সামাজিক রীতি পারিবারিক রীতি এটা মেনটেন করা ওইটা মেনটেন করা, সামর্থ্য থাকুক বা না থাকুক, হ্যাঁ এটা হাকিকত। আমরা এমন একটা সময়ের মধ্যে চলে এসেছি, হাই আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ভবিষ্যৎবাণী আমাদেরকে করেছেন, আমরা সেই সময়ের মধ্যে বর্তমানে উপস্থিত হয়ে
গিয়েছি। এটা যদি বলি, আমরা তো যুগে চলে আসছি, এখন এখন কেউ যদি বলে যে এই যুগের মধ্যে কি আবার কোন নারী আছে দেখুন রাবিয়া বসরের মতো, হ্যাঁ এটা বলা এখন অনেক মূর্খতা বলবো আমি, জানো না বর্তমান যুগের মধ্যে এরকম নারী আছে? আমার আমি আহলে সুন্নাত দামাত বরকাত মোল্লা আলিয়ার ওনার দ্রামাজান গরওয়ালি,
আল্লাহ আল্লাহ,
যে উনি এমন সাদা সিদা না, কখনো কোনো জিনিস যেটা লাগবে কখনো মুখে বলে না, এটা আজকে এটা লাগবে, আজকে ওইটা লাগবে, আমার জন্য এটা আনতে হবে, এটা আনতে হবে, এটা আমার জন্য নিজেই বলেছে যে বেচারি কখনো বলে নাই। আমি যদি জিজ্ঞেস করি যে এটা যেটা বরকত হয়েছে, শেষ হয়েছে, ফুরিয়ে গিয়েছে, আনতেই হবে, কেন দেরি করেছেন, এতগুলো কোয়েশ্চেন করে নি আদব।
এখন তো বলতে শেষ হয়েছে ওই পুরোপাইতে, এখন তো যাই না মানুষ,
না
ফ্রিজ ভর্তি আছে,
না যাওয়ার আগে তো আপনাকে নক করবে,
ফ্রিজ ভর্তি আছে, তারপরে আমাদের
যেটা পূর্ণ করেন তাড়াতাড়ি করতেই করবেন, কীভাবে করবেন ওইটা আমার বিষয় না, আর মেহমান আসবে বা আমার, আমি কেন এটা নিয়ে না কার কাছে হাত না পাতি, হ্যাঁ তাহলে দেখুন বুজুর্গেরা তো বুজুর্গ এমনি হয় নাই। সেই তো যেটা বললো যে কলম এটা পরিবর্তন হওয়ার জন্য কসর ভাই সাদা পোশাক পরলে কি মানুষ সব সব অন্ত সাদা হয়ে গিয়েছে, এখন সাদা পোশাক সবার থাকবে, সবার অন্ত সাদা নয়। খবর সবগুলো দেখতে খুব সুন্দর পরে, ভিতরের সব খবর একই রকম
সুন্দর না।
এক বাদশা মৃত্যুর আগে বলে আমি কবর আজাদ থেকে বাঁচতে বাঁচতে হবে, এখন হারাম ইনকাম করবেন আপনার কবর আজ থেকে আজাদ থেকে বাঁচবেন কেমনি, বলছে কাজ করো আপনি যদি মারা যায় আমাকে কবরে দিবে না, কী করবে বলছে আমার জন্য একটা লোহার একটা সিন্দুক তৈরি করবে এখানে রাখবে, ওই সিন্দুকটা একটা গাছের একটা সিন্দুকের মধ্যে রেখে আমাকে ঘরের উপরে ঝুলিয়ে রাখবে, আমাকে কবর দিবে না। এখন বাচ্চা মারা গেল, মারা যাওয়ার পর সন্তান বাচ্চা যা বলছে ওইভাবে করেছে। এখন প্রথম রাত, প্রথম রাত হতে দেখা যাচ্ছে ওই সিন্দুকের মধ্যে নড়াচড় শুরু হয়ে গিয়েছে, এখন সন্তানরা ধরে চলে আসলো, এসে সিন্দুক নামালো, খুব নড়াচড়া হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। এখন গাছের সিন্দুক করলো, তারপর লোহারটা করলো, দেখা যায় বিশাল একটা সাপ তার গলাতে পেঁচিয়ে আছে। এখন সন্তানরা বললো কী ব্যাপার, এত বড় সাপটা আসলো কেমনি কেন, কারণ কোনো জায়গায় কোনো ছিদ্র নেই। এবার সাপটা এখান থেকে বের করে মেরে ফেললো, আবার উপরে রেখে দিল। দ্বিতীয় দিন আবার এরকম আবার শুরু হলো, খুব আওয়াজ হচ্ছে, চিৎকার হচ্ছে, আবার তারা দৌড়ে আসলো, আবার সিন্দুক নামিয়ে দেখলো গতকালের চেয়ে আজকে সাপটা অনেক বিশাল, অনেক বড়। এখন এটা বের করে আবার মেরে ফেললো, আবার আবার রেখে দিল। তৃতীয় দিন যখন আসলো আজকের আওয়াজ আর একটু ভিন্ন, এখন তারা যেই মাত্রায় গাছের সিন্দুকটা খুললো দেখছে এখান থেকে আগুন চলতেছে, তখন তাড়াতাড়ি তারা বন্ধ করে দিল। তখন তারা সিদ্ধান্ত নিল যে না, কবরের আজাব এটা দুনিয়ার উপরের মধ্যে সহ্য করার ক্ষমতা ওনার তো নেই নেই, আমাদেরও নেই, আর এই আজাবটা সত্য, এটা কবরে যেমন আসবে এখানে যেখানে থাকুক না কেন আজাবটা অবশ্যই আসবে। তখন তাড়াতাড়ি তারা গিয়ে আবার কবরে ডেকে আসলো। তাহলে যেন বলা হচ্ছে কবরের সব উপরে দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরের অবস্থা আর কিরকম, সেটা আল্লাহ পাকি জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য, কালকে আমাদের ময়দানে লজ্জিত না হওয়ার জন্য হালাল ইনকাম করা। আর হালাল ইনকাম যখন করবেন না, আপনি যখন ঠিকমতো জাকাত আদায় করবেন, যে আছে না আমরা তো সবসময় দায়িত্ব দেখি যে জাকাত দেওয়ার কারণে, জাকাতের এক কথা হচ্ছে আন্নামামু আজ্জিয়াদাতু আত্তাহারাতু, পবিত্র করা সম্পদকে। আপনার সম্পদ পবিত্র হবে জাকাত দেওয়ার মাধ্যমে, আপনার সম্পদ নিরাপদ হবে জাকাতের মাধ্যমে। কিন্তু না জলেগা না ডুবেগা, না সম্পদ জ্বলে যাবে না কমে যাবে না ডুবে যাবে, আপনার সম্পদ নিরাপদ থাকবে যখন আপনি ঠিক মতো জাকাত আদায় করবেন। আর আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এইগুলার এক একটার বিনিময়ে আপনাকে দশ দশ করে নেকি দান করবে, তখন আপনার যেদিন আপনার নেকি প্রয়োজন হবে। কিয়ামতের ময়দানে এমন কোনো ব্যক্তি নেই যে আমার নেকির প্রয়োজন হবে না, আমার নেকি লাগবে না, আমি এরকম ছিলাম, আমি ওরকম ছিলাম, আমার কিছুই লাগবে না এগুলা, আমি এমনি জান্নাতে যাবো, এরকম বলার মতো কোনো ব্যক্তি থাকবে না। সেই জন্য নেকির সবাই নেকির মোহতাজ, সবাই নেক আমলের মোহতাজ। নেকি করি, নেক আমল করি, সন্তানদেরকে নেককার বানাই, গরম মধ্যে মাদানি পরিবেশ তৈরি করি, এই যুগেও সম্ভব, এই যুগেও নেককার হওয়া সম্ভব, এই যুগেও ভালো হওয়া সম্ভব, এই যুগেও সন্তানদেরকে নেককার বানানো সম্ভব যদি আমি একটি নেককার হই, যদি আমাদের মনে থাকে। আর আল্লাহ পাকের দয়া তো অবশ্যই লাগবে, আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো কেউ কোনো ব্যক্তি নেককার হওয়া, পরহেজগার হওয়া, জান্নাতি হওয়া কোনোদিনই সম্ভব নয়। আল্লাহ পাকের দয়া অবশ্যই লাগবে, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছে তাকে দয়া দ্বারা ধন্য করে। তো দয়া পাওয়ার জন্য যারা দয়া প্রাপ্ত এটার দ্বারস্থ হই, যারা নিয়ামত প্রাপ্ত তাদের দ্বারস্থ হই। আমি এই জন্য তো হাদিসে পাকে এটা বলা হচ্ছে যারা সুদ, যারা সুদ আহার করে, যারা হারাম আহার করে, তাদের সাথে বসা থেকে না বসাটা উত্তম বলা হচ্ছে, তাদের সাথে বসিও না যারা অসৎ। আমি অসৎ ব্যক্তির সাথে সম্পর্ক রাখবো, তার কাছ থেকে সবগুলো শুনবো, আবার দেখি বলবো যে আল্লাহ আমাকে মাফ, আমাকে মাফ করে দাও, আমি আবার দানও করবো, তো ওই দান তো কোনো কাজ আসবে না, কারণ ইনকাম করছি হারাম আবার দানও করতেছি সুদের টাকা ঘুষের টাকা। কেন আমি হালাল ইনকাম করব, হালাল ইনকাম ওই বাচ্চা আলমগীরের মতো হালাল ইনকাম যখন দিব না, এটা যার কাছে যাক না কেন তিনি ধনী হবেন, আল্লাহ পাক বরকত দান করবেন, আমরা নেককার হই। আমি নেককার না হই শুধুমাত্র মুখে কাপড়ে চুপড়ে, তারপর মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে ভালো বানার জন্য, ওই রকম নেককার হলে এগুলো কি দুনিয়ার মধ্যে সবগুলো দোকা, কালকে আমার মাঝে ফেসে যাবো, আমার পরিবারও আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমি এখানেও লাঞ্ছিত কবরও লাঞ্ছিত, কিয়ামতের ময়দানও লাঞ্ছিত হবে।
নিঃসন্দেহে মাশাআল্লাহ, মাদানী ছেলে দর্শক শ্রোতা, বড়ই সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করছিলাম। আসলে বাস্তবতা এমন একটা সময়ের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি, আমাদের পরিবার সমাজ রাষ্ট্র এমন একটা রীতিনীতি আমরা কৃত্রিমভাবে তৈরি করেছি, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের পানা আজ মানুষ গুনাহের দিকে অনবরত ধাবিত হচ্ছে। হালাল উপার্জনের প্রতি মানুষ আজ অনীহা প্রকাশ করে হারামের দিকে ঝুঁকে যাচ্ছে। তার পিছনে অন্যতম একটি কারণ অধিক থেকে অধিক সম্পদ সংরক্ষণ করা। কেননা বর্তমান সময়ে মানুষকে জাস্টিফাই করা হয়, মানুষকে মূল্যায়ন করা হয়, মানুষকে সম্মানী অসম্মানী এটা আলাদা করা হয় তার সম্পদের পরিপ্রেক্ষিতে, তার কী পরিমাণ সম্পদ সংরক্ষণ করা আছে, কী পরিমাণ সম্পদ জমা আছে। হ্যাঁ, একজন কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও দেখা যায় আমরা জাস্টিফাইয়ের যে পরিমাপ কাটি আমরা রাখি, সেক্ষেত্রে ওই ছেলের ওই যুবকের ক্যারেক্টার কেনা, চরিত্র কেনা, উত্তম চরিত্রের দিকে আমাদের এটাকে আমরা গুণাবলীর মধ্যে এখন কাউন্টই করি না, আমরা কাউন্ট করি ওই যুবকের কেমন সম্পদ রয়েছে,
ইনকামটা কোন পদে সেটা না,
সেটা না,
ইনকাম কি আছে, কত কোটি টাকা আছে,
জমা কত আছে,
ওটার উপর ডিপেন্ড করে সন্তান দিচ্ছি, কন্যাকে দিয়ে দিচ্ছি,
কন্যা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কাজে এখন আমাদের ওজন স্কেল হচ্ছে সম্পদ।
সম্পদ
একটা মানুষ সম্মানী অসম্মানী সেক্ষেত্রে আমরা কি করি, সম্পদ আল্লাহ পাকের পানা হুজুর, বাস বর্তমান জামানাই আল্লাহ পাক দয়া করেছেন, দাওয়াত ইসলামের মতো নিয়ামত দিয়েছেন, অন্তপক্ষে এর সদকাই আমরা হালাল হারাম, হ্যাঁ, এমন বর্তমানের সমাজে প্রচলিত এমন অসংখ্য গুণা রয়েছে, হারাম পন্থা রয়েছে, সে সম্পর্কে ইলমে নেই, আদৌ এটা হারাম কিনা। হ্যাঁ, যেটা আমার হুজুর একটা বড় সুন্দর একটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওয়াকিয়া, একটা কাপড়ের টুকরা ছিদ্র রয়েছে, সেটাকে প্রকাশ্যে নিয়ে আসা, সেটাকে প্রকাশ করা, তো এখন যদি এটা জাস্টিফাই করা হয়, একটা প্রতিবেদন বানানো হয়, আমার মনে হয় না যে লাখো লাখো ব্যবসায়ীদের মধ্যে এই ইলম রয়েছে যে আমাকে এটা প্রকাশ করতে হবে, থান কি থান কাপড় রয়েছে এর মধ্যে সামান্য চিত্র এটা থাকতেই পারে, বিষয়টা আমরা এত ইজিভাবে নিয়ে নিচ্ছি। তো আসলে
বড় হচ্ছে এটা যিনি নিচ্ছেন উনি তো টাকা দিয়ে
নিচ্ছি,
উনি তো কাউকে নেওয়া দেওয়ার জন্য তো নিতে পারে, এখন সেই মানুষটা ঈদের কাপড় যদি ছেঁড়া হয়
আল্লাহ,
তাহলে তার মনে কত কষ্ট আসবে, সে আপনাকে কি দোয়া করবে নাকি বদুয়া করবে,
সেটা
তো ওইটা জ্ঞান তো আমাদের রাখা উচিত। আমি আজকে ঈদের দিন, আজকে সাধারণ ক্ষমা, ঈদের দিন আল্লাহ পাক সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আর ওই দিন যদি এরকম ছেঁড়া কাপড় যদি কেউ পরে তাহলে তার অন্তর থেকে কিরকম বদুয়া আসতে পারে, বাস এটা আল্লাহ পাকই ভালো জানেন।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে অধিক সম্পদ সেভিং করা, সম্পদ যদি জমা করা হয়, আজকের যেটা বিষয় হালাল সম্পদ সংরক্ষণ করা, এর মধ্যে নিরাপত্তা রয়েছে, তবে এর পিছনে আমাদের ভালো নিয়ত থাকা চাই। কারণ আলহামদুলিল্লাহ সাহাবাই কারাম আলহিম রিদওয়ান গণের মধ্যে শহীদ ভাই অনেকের মধ্যে অনেক সম্পদ ছিল। হ্যাঁ, আমরা যদি হতে ওসমান গনি রদি আল্লাহ তাআলা আনহু ওনার জীবনের দিকে তাকাই, অর্ডের সম্পদের মালিক ছিলেন, কিন্তু ওই সম্পদ কোন পথে ব্যয় করেছে, সংরক্ষণ যেমন করেছেন সেটা ব্যয়ও করেছেন সেভাবে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের কি কি মাদানী ফুল গ্রহণ করা উচিত, উৎসাহ পাওয়া উচিত?
জি মাশাআল্লাহ, আমি এটা বলবো যে যেখানে পিরুবির রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সোহবত সাহাবায়ে কেরাম পেয়েছে, সেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন একজন সাহাবিকে এটা শুনলেন, একশো দিরহাম সে বাকিতে নিয়েছে, আমার যদি একশো দিরহাম বাকিতে নিয়েছে, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে বলতে লাগলেন, হে সাহাবি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন, আমি যখন চোখের পলক মারি না আমার এটা মানে এটা আসলে মানে আমি এর আগে মৃত্যুবরণ করতে পারি, তুমি কীভাবে একশো দিরহাম বাকিতে নিয়েছো, তুমি কেমন শিক্ষা দিচ্ছেন আমার নবী, আকাঙ্ক্ষা থেকে বাঁচা মানে মানে বেশি হায়াত পাওয়া, আমি যে আগামীকাল বাঁচব, এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি যখন মানে মানে বাতের লুকমা মানে খাবারের লুকমা দিই, এটা গলার মানে গলা দিয়ে নামার আগে আমার মানে এটা আমার মনে হয় যে আমি মারা যাবো, আমার নবী মানে কীভাবে শিক্ষা দিচ্ছেন। তো এভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে এটাও বলেছেন, আজকের যে জনা কালকে মরহুম হতে পারে, এভাবে আমার নবী শিক্ষা দিয়েছেন তাদেরকে এই শিক্ষার কারণে। এই জন্য আমাদের যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই সুন্নাহ এই হাদিসে মুবারাকা যদি আমরা আমল করি, তাহলে আমাদের ভিতরেও
উচ্চ আকাঙ্ক্ষা, দুনিয়ার সম্পদকে জমা করানো, হারাম সম্পদ জমা করা, এটা থেকে আমরা বাঁচতে পারবো। যেখানে সাহাবায়ে কেরামদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষা পেয়ে তো দান করেছেন, এমন দান করেছেন ঘর থেকে যা ছিল সব দিয়ে দিয়েছেন আমার আমার নবীর মহাব্বতে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে। এভাবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও নিজের মানে যা সম্পদ ছিল আল্লাহ তাআলার রাস্তার মধ্যে দান করে দিয়েছেন, কারণ তারা আমার নবীর দরবার থেকে কি পেয়েছেন, শিক্ষা পেয়েছেন, আমার নবী দিয়ে শিক্ষাগুলো দিয়েছেন তাদেরকে, উচ্চ আকাঙ্ক্ষা থেকে বাঁচা, মানে কম মানে মানে যতটুকু সম্ভব দুনিয়া যতটুকু করা যায়, যতটুকু দুনিয়া আমার দরকার ততটুকু দুনিয়া দাঁড়িয়ে করা, এবং যতটুকু মানে সম্পদ জমা না করে মানে হালাল পথে চলার এই শিক্ষাটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামকে দিয়েছে, যার কারণে সাহাবায়ে কেরামের ভিতরে এই আমলটা ছিল, এই জজবা ছিল, তারা সম্পদ জমা না করে মানে ঠিক মতো জাকাত আদায় করার মাধ্যমে, গরিবদেরকে দেওয়ার মাধ্যমে, দিনের পথে খরচ করার মাধ্যমে এটা খরচ করে দিয়েছেন। এভাবে যদি আমরাও যদি ইনশাআল্লাহ করিম আমাদের জীবনের মধ্যে যদি আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা লিখিত আল ইসলামের এই দেখানো পথ যাকে সিরাতুল মুস্তাকিম বলা হয় এটা যদি আমরা আমল করি, কারণ আমার নবী সবচেয়ে উত্তম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন ইনশাআল্লাহ করিম, আমরা যদি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা লিখিত আল ইসলামের চরিত্র আমল করে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় গ্রহণ করি ইনশাআল্লাহ করিম এটাই বা এই মতটাই মৃত্যুটাই আলোচনা হবে, এটাই আমার জন্য একটা বাঁচার উপায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে
আমল করার তৌফিক দান করুক। জি মাশাআল্লাহ, আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা বড়ই সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম। হ্যাঁ, অসংখ্য মাদানী ফুল আমাদের জন্য এখানে সামনে চলে আসছে, এর মধ্যে অন্যতম যে বিষয়গুলো আমাদের সামনে রয়েছে আর তা হচ্ছে হালাল পন্থায় সম্পদ উপার্জন করা। হ্যাঁ, চেষ্টা করা আমাদের প্রয়োজনীয় বেসিক যে সম্পদ আমাদের প্রয়োজন সেটাই হালাল পন্থায় অর্জন করার চেষ্টা করা। অধিক সম্পদ জমা করার পিছনে যদি আমরা কম্পিটিশনে লেগে যাই তাহলে এই দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত হবে এবং সম্ভাবনা রয়েছে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আমাদের নিরাপত্তাহীনতার সম্ভাবনা রয়ে যায়। এছাড়াও আমাদের বর্তমান সমাজে যে প্রেক্ষাপট রয়েছে, যেই স্কেল দিয়ে আমরা আজ একে অপরকে পরিমাপ করি, সম্পদের পরিমাণ, কেমন সম্পদ সংরক্ষণ করেছে, আমরা এটা কখনো জানার চেষ্টাই করি না ওই সম্পদ উপার্জন হয়েছে কীভাবে, কিংবা ওই সম্পদের উৎস কী, আমরা শুধু জাস্ট সম্পদের পরিমাণ দেখে থাকি। যার কারণে হুজুর এটাও বলা যায় বর্তমানে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে যেটা বলেছিল যে আজকে থেকে যে একটা উঁচু নিচু ভেদাভেদ, হ্যাঁ, সকল রকমের বৈষম্যতা দূর হয়ে যাবে, মানুষ শুধু সম্মানিত হবে তার ইলম এবং আমলের মাধ্যমে। কিন্তু আজকে আমরা ওই সংজ্ঞাকে কী করে দিয়েছি, না ইলমের পরিমাপ করে দিতে না তার উত্তম কোনো কাজের মাধ্যমে, আমরা এখন সম্পদের পরিমাপে মানুষকে ওজন করছি, যার কারণে দিন দিন সমাজের মধ্যে বলা যায় হুজুর সর্বশ্রেণীতে একেবারে কিশোর থেকে শুরু করে যুবক থেকে শুরু করে এখন সম্পদ সংরক্ষণের দিকে কি আমাদের একটা কম্পিটিশন তৈরি হয়ে গিয়েছে।
আসলে খফি লাগে যখন তার মধ্যে নেই, মানুষ যখন পৃথিবীর মধ্যে দীর্ঘদিন তারা বাজপেয়ী আশা নিয়ে যখন বড় হয় না, কনসেপ্ট যখন এটা থাকে না, আমি এখনও তো যুবক বা আমি এখনও কিশোর, আমি তো অনেকদিন বাঁচবো, আমার এখন অনেক বয়স রয়েছে, আমার অনেক কিছু করতে হবে, আল্লাহ পাকের উপর ভরসা, তাওয়াক্কুল যেটা বর্ণনা করি, ভরসা, অল্পতুষ্টতা, তো এগুলো যখন থাকে না তখন বান্দা অসৎ পন্থা অবলম্বন করা, দুনিয়ার মধ্যে অধিক সম্পদের পত্তা সেটা বেড়েই থাকে। ইকোনমিক্স একটা ভাষা আছে যে মানুষের আকাঙ্ক্ষা তো অসীম আর সম্পদ তো সসীম, অল্প সম্পদ এক একটা অভাব পূরণ করতে অসংখ্য নতুন অভাব দেখা
দিচ্ছে,
তখন তাহলে আমরা এগুলো সবগুলো পূরণ করব। আমি চাই আমার মধ্যে কোনো অভাব যেন না থাকে, তো এগুলোর পিছনে দৌড়তে দৌড়তে না ইবাদত, না রিয়াজত, না আল্লাহ পাকের ভয়, না অন্য কোনো কিছুর দিকে তাকানো। এখন আট ঘন্টা ডিউটি, বারো ঘন্টা করছে কী জন্য, মাত্র বিসম্পদের জন্য, এখন ইবাদতের জন্য কখনো করেছি আমরা, করোনা পাকের তেলাওয়াত, এখন আপনি দেখুন অধিকাংশ যুবক করোনা শরীফের তেলাওয়াত কথা বললে যে সেই ছোটোবেলায় মাত্রার মধ্যে করেছিলাম আর পড়া হয়নি, এখন না পড়তে না পড়তে ভুলে গিয়েছে, যেটা জানা থাকার কথা সেটা ভুলে গিয়েছে, আর যেগুলো ভুলার কথা সেগুলো রপ্ত করে নিয়েছে ভালো করে, তো এই জন্যই তো সফলতা আসবে প্রত্যেকে। এখন দুনিয়া বিষয় দুনিয়া বিষয় সফল হচ্ছে আমরা, আখেরাতের দিক দিয়ে পরবর্তী পরকালের জন্য সফল হওয়া এটা আমাদের জন্য এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মরা আসি, অনেক হওয়ার চেষ্টা করি। আমরা এটা বলছি না যে সম্পদ আপনি আয় করবেন না, শুধুমাত্র আল্লাহ পাকে জিকির করবেন, এবাদত করবেন, এটা নয়। আপনি নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার যখন আপনি যখন অবসর হবেন তখন আল্লাহ আপনি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ুন রিজিক অন্বেষণের জন্য। আল্লাহ পাক আপনার আমার তকদিরের মধ্যে যতটুকু রিজিক রেখেছে ততটুকু আসবে, যে এর চেয়ে বেশি আসবে না। আপনি আপনি সন্দেহ আমি আপনি যতই দৌড়াদৌড়ি করি রিজিক যতটুকু নির্ধারণ করেছে ততটুকু আসবে। রিজিক দুইভাবে আসে, একটা অটো আসে আর একটা কষ্টের মাধ্যমে লাভ করতে হয়। এখন আমি সারাদিন আমি না আমি দেশের অন্য দেশে যাবো বেশি টাকা আয় করবো, এটা আমার তকদিরের মধ্যে ছিল যে আমাকে এখানে যেতে হয়েছে, তকদির না থাকলে আমি যত কিছু করি না টাকা। তো টাকা পয়সাগুলো বাস তকদিরের বিষয় এক, দ্বিতীয়ত আমি মানুষ আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি এটা করি, আল্লাহ পাকে রাস্তায় দান করি, পরিবার পরিজনকে আমি আমি নিজেও নেককার হই, পরিবারকে নেককার জন্য নেককার হওয়ার জন্য উদ্বুদ্ধ করি। তাহলে দেখবেন আমার এই 50 বছর 60 বছর হয় একটা সার্থক, না হলে এই 50 বছর 60 বছর আমি অতিবাহিত করলাম এখানে, এটা বেনিফিট কি? পৃথিবীর মধ্যে আসলাম শুধুমাত্র এতটুকুর জন্য? আল্লাহ বাবা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ, আমি জিন এবং মানবের আমার ইবাদতের
জন্য।
এখন ইবাদত তো দূরের কথা, ইবাদত থেকে অনেক গাফিল অনেক উদাসীন। শুধুমাত্র শুক্রবারের 2 রেখাত নামাজ দিয়ে যদি জান্নাতে হওয়া যেত তাহলে 5 বক্ত নামাজ নামাজ আর ফরজ করা হতো, শুধুমাত্র সপ্তাহে 2 রেখাত নামাজই ফরজ হতো। এই জন্য আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দেওয়া, তাদেরকে দেখবেন আপনি যখন পরিবেশ দিবেন না, আপনার সন্তান কিসের গ্যাংয়ে যুক্ত হবেন, আপনার সন্তান মাদকের আসক্ত হবে না, অবাধ্য হবে না, আপনাকে বিদ্যাশ্রমে পাঠাবে না, আপনার সন্তান আপনি দেখালের পরে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ সাহেব চান না, ফারুক আজম তো বাচ্চাদের দেখলে বলতো বাবা একটু দোয়া করো ফারুক আজমের জন্য, আল্লাহ উমরকে বসতে যেন উমরকে বেহিসাব মাগফিরাত দাও।
আল্লাহ আল্লাহ,
ফারুক আজম জান্নাতি সাহাবি, যিনি জান্নাতে আসলে মাশাআল্লাহর মধ্যে অন্যতম, তিনি যদি ছোট ছোট বাচ্চাদের যদি এই শিক্ষা দেন যে উমরকে বেহিসাব মাগফিরাতের জন্য, আমরা আমাদের সন্তান যদি পারি না যেন দোয়া, আল্লাহ আমাদের সন্তানকে নেককার বানিয়ে দাও। আমরা যখন দুনিয়া থেকে চলে যাবো আমার সন্তান যখন বলবে আল্লাহুম্মা রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন বলবে আল্লাহ তুমি তার দিকে তাকিয়ে তোমার রহমত মধ্যে জোশ চলে আসবে, তুমি তার দোয়া কবুল করে আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করো, ওই রকম সন্তান আমাদেরকে দান করো। আমরা তো এটা বলি না, আল্লাহ আমার সন্তানকে অনেক বড় বড় লোক বানিয়ে দাও, ইঞ্জিনিয়ার বানিয়ে দাও, ডক্টর বানিয়ে দাও, বড় ধনী বানিয়ে দাও, এটা দোয়া করো। তখনও আল্লাহওয়ালা বানানোর জন্য দোয়া করি, পয়সাওয়ালা বানানোর জন্য দোয়া করি। তো সেজন্য
একটা কথা,
সেজন্য আমার সন্তান পয়সাওয়ালা হচ্ছে ঠিক, আল্লাহ আল্লাহ হচ্ছে না, সেজন্য আমাদের কবরের পারে গিয়ে একটু দোয়া করার জন্য সন্তান নেই, জন্য আল্লাহ আমার সন্তানকে নেককার সন্তান বানিয়ে দাও। নেককার সন্তান নেককার হলে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য ইসারা সবর করবে। এই জন্য মারগাইয়া মারদুত না ফাতেহা না দরুদ, অভিশপ্ত যখন বিদে নিয়েছে তার জন্য না দরুদ আছে না ফাতেহা কিছুই আছে, জন্য মরদুত নয়। আলহামদুলিল্লাহ মুসলমান আশেকে
রসেকে রসুল,
আমরা নবীকে দেখে দেখে দরুদ শরীফ পড়তে পড়তে চোখ বন্ধ করবো,
প্রচলিত যে ইসলাম কি আমাদেরকে সম্পদ অর্জনে বাধা দিচ্ছে, ইসলাম কি আমাদেরকে সম্পদ অর্জনে অনুৎসাহিত করতেছে, নয়। মাদারিচের দর্শক শ্রোতা, ইসলামের ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত বলা যায় যত আম্বিয়া কারাম এসেছেন এদের মধ্যে ম্যাক্সিমাম আম্বিয়া কারাম গণ তো সম্পদ অর্জন করেছে, ব্যবসা করেছেন, কর্ম করেছেন। প্রিয় আকা মাক্কি মাদার মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জাহিরি হায়াত মুবারাকার মধ্যে আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষাও দিয়েছেন, ব্যবসা শিক্ষাও দিয়েছেন, আমাদেরকে চাকরির যথার্থ হক আদায়ের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এছাড়া অসংখ্য সাহাবাই কেরামের জীবনের মধ্যে পাওয়া যায় ওনাদের মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ীরা ছিলেন, কিন্তু ওনাদের ইবাদত হাতছাড়া হয়নি, ওনাদের রিয়াজত হাতছাড়া হয়নি, ওনাদের ইলম অর্জন করা থেকে ওনারা কখনো অবহেলা করেননি, উদাসীন হননি। ওনারা দুনিয়া এবং আখিরাতের উভয় দিকে আখিরাতের ফিকিরের মধ্যে মগ্ন ছিলেন, আর দুনিয়া ওনাদের কদমের মধ্যে এসে চুম্বন দিয়েছে। হ্যাঁ, এটাই ইসলামের শিক্ষা, আর এর মধ্যেই কল্যাণ এবং নিরাপত্তা নিহিত রয়েছে। আমাদের যে দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ করিম। আগামী পর্বে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।